nereye takılacak? Jovaz Delikan bir abonelik basın istedim. Demekmiş oluyor.
Ne delikan abi şey
মর্যাদার দিক থেকে মহামানবদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্থানে সমাসীন হযরত ফাতিমা সালামাল্লাহু আলাইহা অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আমিরুল মুমিনীন হযরত আলীর পরে তাঁর অবস্থান। অথচ আধুনিক যুগের মুসলিম নারী সমাজেরও এক বিশাল অংশের কাছে হযরত ফাতিমার চেয়ে বস্তুবাদী ও ভোগবাদী পশ্চিমের নারী সমাজই বেশি গুরুত্ব পাচ্ছে। তাদের অনেকেই হযরত ফাতিমার নামে বা তাঁর নানা উপাধির অনুকরণে নিজ কন্যার নাম রাখছে। এমন কোন নারীর কথা কি কল্পনা করা যায় যিনি তার দুই শিশু সন্তান সহ তিন দিন ধরে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও স্বামীকে খাবার সংগ্রহের কথা বলছেন না? ইসলামের জন্য তার গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ বিঘ্নিত হবে বলে? অথবা এমন নারীর কথা কি চিন্তা করা যায় যিনি পরপর তিন দিন শুধু পানি পান করে রোজা রাখা সত্ত্বেও ইফতারের সময় ক্ষুধার্ত সাহায্য প্রার্থীকে খাদ্য দেওয়ার জন্য সেই তিন দিন কেবল পানি দিয়ে ইফতার করেন?
হযরত ফাতিমা জাহরা ছিলেন মানব জাতির চিরন্তন গৌরব ও আদর্শ মানুষের প্রতীক তথা মানবতা ও মনুষ্যত্বের পূর্ণতার অন্যতম মডেল। এ ধরনের মানুষ পৃথিবীতে জন্ম না নিলে আদর্শের দিক থেকে মানব জাতির মধ্যে বিরাজ করত ব্যাপক
অপূর্ণতা। Հայաստանում պարտադիր զինվորական ծառայության ժամկետը կրճատվի 2024 ամսից մինչև ներեցեք կրճատվի 24 ամսից մինչև 18 ամսից։ Պաշտպանության նախարար Սուրեն Պապիկյանը նշել է, որ այս մոտիկությունը պայմանավորված է պայմանագրային
পরিচয়। আমরা জানি যে কেবল আত্মীয়তার সম্পর্ক থাকলেই যে কেউ বেহেশতে যেতে পারবে না। যদি নবী রাসূলগণের স্ত্রী সন্তান হয় তবুও হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী সন্তান এবং হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামবাসী এটি পবিত্র কোরআনেই বর্ণিত হয়েছে। বিশ্বনবীর পুত্র সন্তানরা শৈশবেই ইন্তিকাল করে। মক্কার কাফিররা যখন মহানবীকে আবতার বা নির্বংশ বলে বিদ্রুপ করত তখন মহান আল্লাহ তাকে দান করেন হযরত ফাতিমাতুজ জাহরা। পবিত্র কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে কাউসার হিসেবে, যার অর্থ মহত্ব আর নিয়ামতে চির প্রবহমান ছড়া।
আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসির গ্রন্থে বলেছেন, হযরত ফাতিমার শানে সূরা কাউসার নাজিল হয়েছে। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, অনেক অত্যাচার সত্ত্বেও হযরত ফাতিমার বংশধারা পৃথিবীতে টিকে আছে। অন্যদিকে বনু উমাইয়া ধ্বংস হয়ে গেছে। অবশ্য পরবর্তী যুগে বনু আব্বাস রাসূলের পরিবারের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল। অবশেষে তারাও ধ্বংস হয়ে গেছে। যারা রাসূলের বিরুদ্ধে কথা বলতো তাদের বংশধরদের কোনো খবর পৃথিবীর মানুষ জানে না, খবর নেয়। রাসূলের বংশধরদের নিশ্চিহ্ন করার জন্য সব ধরনের চেষ্টা করেও তারা সফল হয়নি। একের পর এক রাসূলের বংশধরদের শহীদ করা সত্ত্বেও যারা পুত্র সন্তান নিয়ে গর্ববোধ করত তাদের কোনো খবর আজ বিশ্ববাসী জানে না। অথচ রাসূলের বংশধারা হযরত ফাতিমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত বজায় থাকবে এবং সেই ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হবেন এবং তিনি সারা বিশ্বে আল্লাহর ধর্ম প্রতিষ্ঠিত করবেন।
Իրանի ազգային ապահովության
মানব জাতির চিরন্তন গৌরব ও আদর্শ মানুষের প্রতীক। তিনি ছিলেন মানব জাতির জন্য অসাধারণ ত্যাগ, বিশ্বস্ততা, অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা, সততা, দানশীলতা, ধৈর্য, চারিত্রিক পবিত্রতা, আল্লাহর প্রতি সন্তুষ্টি সহ অনেক মহান স্বর্গীয় জীবনের আদর্শ। স্নেহময় জননীর মতো বিশ্বনবীর সেবা যত্ন করা এবং বিপদের সময় তার সহায়তায় এগিয়ে আসার জন্য মহীয়সী নারী ফাতিমার অন্য একটি উপাধি উম্মে আবিহা বা পিতার জননী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বযুগের শ্রেষ্ঠ নারী বলে উল্লেখ করেছেন। রাসূলে খোদা বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, যা কিছু তাকে সন্তুষ্ট করে তা আমাকে সন্তুষ্ট করে এবং যা কিছু আমাকে সন্তুষ্ট করে তা আল্লাহকেও সন্তুষ্ট করে, আর যা কিছু ফাতিমাকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা আমাকে কষ্ট দেয় তা আল্লাহকেও কষ্ট দেয়। হযরত ফাতিমা বেহেশতে সর্বপ্রথম প্রবেশ করবেন বলে বিশ্বনবী উল্লেখ করেছেন।
অনেকেই মনে করেন প্রিয় কন্যা ফাতিমাকে নিজের দেহের অংশ বলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বুঝিয়েছেন যে পিতার রিসালাতের অন্যতম কাণ্ডারী ছিলেন ফাতিমা। এই মহীয়সী নারীর অনন্য ত্যাগ তিতিক্ষা ও সেবা না থাকলে ইসলাম বিলুপ্ত হয়ে যেত। রাসূলের পুত্র সন্তানরা মারা যাওয়ায় ইসলামের শত্রু কাফির মুশরিক ও মুনাফিকরা এ নিয়ে ঠাট্টা করত। আস ইবনে ওয়াইল রাসূলকে আবতার বা লেজ কাটা তথা নির্বংশ বলে গালি দিত, ফলে মনে মনে খুব কষ্ট পেতেন রাসূলুল্লাহ। মহান আল্লাহ তার এই কষ্ট দূর করার জন্য যে অমূল্য নিয়ামত তাকে দান করেন তিনি হলেন হযরত ফাতেমা সালামুল্লাহি আলাইহা। এর পরিপ্রেক্ষিতেই পবিত্র কোরআনে সূরা কাউসার নাজিল হয়। মহান আল্লাহ সূরা কাউসারে বরকতময় এই জন্মের সুসংবাদ দেন এভাবে, আমরা তোমাকে কাউসার বা বরকতময় প্রস্রবণ দান করেছি, তাই তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো ও কুরবানি দাও, নিশ্চয়ই তোমার শত্রুরাই হচ্ছে নির্বংশ।
Վերադարձվեցին Եթովպիա, Զայնան 20-ական թվականներից գրեցին մեկ դարձ։ Չնայած այս քայլի խորհրդանշական կարևորությունը,
আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা সন্তানের নাম রাখেন ফাতেমা। তার নামকরণ করা হয়েছে ফাতেমা, কারণ আল্লাহ তাকে ও তার অনুসারীদের জাহান্নামের আগুন থেকে মুক্ত রেখেছেন। নারী কুলের মধ্যে শ্রেষ্ঠ তথা সাইয়্যিদাতুন নিসাঈ আলামিন নামের খ্যাত হযরত ফাতেমা ছিলেন সব মানবীয় মহান কুলের আদর্শ। আর এজন্যই তার অনেক উপাধি ছিল, যেমন সিদ্দিক ফাতিমা যখন নামাজের জন্য দান তখন তার চোখে আকাশের ফেরেশতা ও অন্যান্য দিকে ছড়িয়ে পড়ে, আর এই কারণে তাকে জাহরা উপাধি দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধির পর তাকে সান্ত্বনা দিতে আসতেন ওহির ফেরেশতা। তাকে ভবিষ্যৎ বিষয়ে অনেক কিছু জানান আর তার থেকে সেসব বিষয়ে লিখে রাখেন হযরত আলী আলাইহিস সালাম। আর এই জন্যই ফাতিমাকে বলা হয় মহান ফেরেশতা।
হযরত ফাতিমা সংসারের যাবতীয় কাজ নিজে করতেন। তিনি জাতার মাধ্যমে আটা তৈরি করতে করতে তার হাতে ফুসকা পড়েছে, আর সেই আটা দিয়ে রুটি তৈরি করে সেগুলো মদিনার দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন। হযরত ফাতিমার কাপড়ের পোশাকে থাকতো তার পার্থিব কোনো বস্তুই তাকে আকৃষ্ট করতে পারত না, আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন। হযরত ফাতিমা কাছে এলে দিনের নবী নিজে উঠে দাঁড়িয়ে তাকে বরণ করে নিজের পাশে বসতে দিতেন। এ থেকে বোঝা যায় ফাতিমাকে সম্মান দেখানোর পেছনে রয়েছে ঐশীলকের সুস্পষ্ট ইঙ্গিত। হযরত ফাতিমা জাহরা পিতার শারীরিক বিদায়ের কারণে যতটা না দুঃখ পেয়েছিলেন তার চেয়েও বেশি ব্যথা পেয়েছিলেন পিতার আদর্শ তথা ইসলামের শিক্ষা ম্লান ও বিকৃত হয়ে পড়ার কারণে। দুনিয়া থেকে মহানবীর দৈহিক বিদায়ের মাত্র 2 মাস বা মতান্তরে 95 দিন পর শাহাদাত বরণ করেন হযরত ফাতিমা। কোনো কোনো বর্ণনা অনুযায়ী রাজনৈতিক কারণে প্রভাবশালী মহলের হামলায় হযরত ফাতিমা আহত হয়ে শাহাদাত বরণ করেন।
হযরত ফাতিমা সারা রাত জেগে নামাজ পড়তেন, মহান আল্লাহর জিকির করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করতেন। তিনি এত বেশি নামাজ পড়তেন যে তাঁর পা ফুলে যেত, সংসারের কাজ করার সময়ও তাঁর মুখে আল্লাহর জিকির থাকত। রাসূলের স্ত্রী হযরত উম্মে সালামা বলেন, রাসূলের ওফাতের পর ফাতিমাকে দেখতে যাই এবং তার অবস্থা জানতে চাই। তিনি জবাব দিলেন, অত্যন্ত দুঃখ কষ্টে দিন অতিবাহিত হচ্ছে। এরকম কষ্টের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাতের অল্প কিছুদিন পরে হযরত ফাতিমা এই পৃথিবী থেকে বিদায় নেন। রাসূলের খোদার ওফাতের আগে হযরত ফাতিমার কানে কানে বলে দিয়েছেন যে তিনি তার সাথে মিলিত হবেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাঁর রাসূলকে এও জানিয়েছিলেন যে কিভাবে হযরত ফাতিমা তাঁর সাথে এত তাড়াতাড়ি মিলিত হবে। সেদিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার তাঁর উম্মতকে সতর্ক করেছেন যে তারা যেন হযরত ফাতিমাকে কষ্ট না দেয়।
দ্বিতীয় হিজরিতে হযরত ফাতিমার সাথে হযরত আলীর বিয়ে অনেক খ্যাতনামা সাহাবী হযরত ফাতিমাকে বিয়ে করার জন্য রাসূলের কাছে প্রস্তাব দেন, কিন্তু রাসূলুল্লাহ তাদের আরো প্রস্তাবে গ্রহণ করেন। তিনি বলেন, ফাতিমার বিয়ে মহান আল্লাহর নির্দেশে সম্পন্ন। ফাতিমা সাল্লাল্লাহু আলাইহি এর বিয়ের জন্য হযরত আলী আলাইহিস সালামের নেতৃত্বে বহরানা ধার্য করা হয়। এর মধ্যে ছিল সর্বোচ্চ 500 দিরহাম। অবশ্য
তার এই আবেদন আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে ওহির ফেরেশতা জিব্রাইল সুসংবাদ নিয়ে আসেন। যে কোনো নারীর জন্য বিয়ের পোশাক খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু হযরত ফাতিমা সাল্লাল্লাহু আলাইহা একজন দরিদ্র নারীর নিজের বিয়ের জন্য কেনা তিনটি জিনিস আমার খুবই প্রিয়, আল্লাহর পথে দেয়, রাসূলের খোদা চেহারার দিকে তাকানো এবং কোরআনের তেলাওয়াত। পবিত্র কোরআনের আয়াত মুসলমানদেরকে মুক্তির তীরে পৌঁছানো। ফাতিমা সালামুল্লাহি আলাইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ ঈমানকে তোমাদের জন্য শিরক হতে পবিত্র হওয়ার এবং নামাজকে অহংকার থেকে পবিত্র হওয়ার এবং আমাদের আনুগত্য করাকে মহানের ধর্মকে প্রতিষ্ঠিত করার মাধ্যম করেছেন। আমাদের নেতৃত্বকে অনৈক্যের মধ্যে বড় বেগে আমাদের সঙ্গে বন্ধুত্বকে ইসলামের জন্য বলেছেন, নারীদের জন্য সর্বোত্তম বিষয় হচ্ছে তারা যে কোনো অচেনা মানুষকে না দেখে এবং কোনো অচেনা
Ամոնիա
փոխվում է դրանից։ Գայում այս մասին ոչ մի բան չի ասել։
Հոշատյան իրական
հայացում
որ գործարութով եր
بسم الله الرحمن الرحيم گران اوریدن کو السلام علیکم دا تهران دے ایران دے اسلامی جمہوریت خاک
او محترم اوریدونکو السلام علیکم دا یو خاغلی واقفی درته د هود د مبارکې سورې نهم لسم او یولسم آیتونه تلاوتوي چې ورپسې ژباړه هم درته وړاندې کیږي.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها
ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن
يجب على المكلفين الاتفاق بالأمر والنهي عن
إلا الذين صبروا وعملوا الصالحات
رحيم الله ناديها
وهذا لا يتنافى مع
سيسيئك لهم مغفرة Ve yine kendisiyle birbirimizle birleştirmez olmaktan ve akrabalıklarıyla koparmaktan şüphesiz Allah sizin üzerinizde gözetecektir. Yetimlere mallarını verin ve onların yoluna karşı temiz olmaya karıştırın. Onların mallarınıza katarak yemeyin. Çünkü bu büyük bir suçtur. Deloy au mehraban khudai panama.
تاران دار
یابان ادم تا دیو نعمت خوان ورکه او بیا یې ترې بیت واخلې نو هغه ما اومده او ناشکر شي او که نعمت او سوکاری ورکه نه تکلیف او وروسته ورکړو نو وایي چې نور نو زما دردونه او غمونه غوڅ شول او په دغسې حال کې خوشحالۍ کوي او ډېرې خاوروي بیا دې خو د هغو کسانو لپاره چې د رښتین ایمان په رڼا کې یې په سختیو او اسانیو کې زغم او نوی کارونه یې کړي دي هم بخښنه شته او هم لوی اجر.
د تهرانه رادیو درنو اورېدونکو سلامونه او مازیګر مو په خیر نن د دوشنبې ورځ ته د څوارلس سبا څلورمه فیصدي لمریز کال د قوس ګرندې د میاشتې دوه منټه چې د 2015 څلورمه کال د نومبر له څلورمشتمې سره اسمه خدي زه ټوله خوګرانه یم او ساسې ترنو په خدمت کې حاضر شوی یم او په یو ساعت اوسنۍ خپرونه کې به ستاسې د کوربتوب ویاړ ولرم اوسم د مابو پچر بلوم لای د ایران بیا د افغانستان بیا پسې د سیمه اونړي تازه خبر نو درته وړاندې کوم له هغه ورسره به درته اروپا ولې د کډوالو پر وړاندې سخت دریځه سیاستونه ولې کړي یو سیاسي تفسیر ولرو په تر سره کې بلا بلو برخو ته اشاره شوې ده چې تر څنګ به د ځان نیمګړي کیسې ځانګړی مطلب زموږ همکاران وړاندې کړي او د خپرونې پرته وم چې به درته هر کله راشه خپرونه وړاندې پیچ کړي ستاسي تهران کی د مازیګر څلور بجې شپه مکړې دې مهال خبرونو ته خو په سر کې د مهم خبرونو سرټکی د ایران د ملي امنیت عالی شورا منشي د حزب الله د قومندان تاور ته خبرګون ښودلی دی. طالبانو د اقتصادي همکاریو سازمان د غړو هیوادونو د کتابتونونو د مشرانو غونډه کې ګډون وکړ. پاکستان کې ځانمرګي بریدونو پاکستاني زامیانو ته مرګ ژوبله اړولي او پر غزې د سویلشتي رژیم بریدونه اوس هم دوام لري.
Adilla Rijani Netanyahu'nun maceracı politikalarının ülkeyi kaçınılmaz bir karşılaşmaya sürüklediğini söyledi. Tahran'da kutsal savunmanın 100 meçhul şehidinin cenaze töreni düzenlendi.
تهران کې د مقدس دفاع د
سنا اردن فلسطین د ټولمدان ورش مفهوم
کې د مقدس دفاع د سلونه معلوم شهیدانو د پاکو جسدونو د جنازې مراسم د حضرت فاطمه
زهرا سلام الله علیها د
شهادت په مناسبت په تهران کې ترسره شوې د مراسم د پوځي او ملکي چارواکو د شهیدانو د کورنۍ او شهیدانو د خلکو د تهران په تون له دروازې څخه تر معراج او شهدا پورې خبر توکي په ټول ایران کې د دې سمو معلوم شهیدانو پر جسدونه هم په یو د ولایتونو کې د خلکو پر حضرت صدقای کبرانن د قصا اما برکت په ملي کې د نومبر سره مشتمه چې د څوار له سوو څخه کال به زمونږ ټول لوک سالي د تیم سره برابر ده د خو نبی اکرم صلی الله علیه و سلم د
نور
او د امام علی علیه السلام مرمنه د حضرت فاطمه زهرا سلام الله علیها د شهادت
هر کال د دې د شهادت
د دین په شپه کې ایران
ایران اسلام جمهوریت د ششتري بکانه بهلش مشمل د تر جنرال سیکریټرین یمن ازال کړي چې سینې یاکتو ګرشمه ده اسرائیل رژیمنین بلګي اولکلره
ایران د ملي امنیت د شورا مشر وای چې د سید
عباس فرح چې چارشنبه
وزیر ماجر جویی چلند د سیمه د رژیم سره بهلش
مشمل د تر یمن ازال کړي چې هانس ګرول بارلی لري جانې د حزب الله د
کمانډان
عمان دشتری بکنه به ایران دشتری بکنه سید عباس
فرخچی یا او د حزب الله د لوړپوړي
کمانډان د اسلام علي تبا
تبایی تروری د قربان خارا نقص او سعید
فزر تسی گنی ماسک اتا او د جنایت چون دا میلیون نړیوال تقریب و خوصف دا ایران به عمان ارازن دکی تاریی دا برد پرزیم استو گنی زرسی موشو نگل ملکی وگلی پیچی خزو باشمان چون شامل دی alanında iş bilimini güçlendirmek için sürekli çaba göstermeleri belirtti. Ayrıca görüşmede bölgesel ve uluslararası son gelişmelerin yanı sıra İran'ın barışçıl nükleer enerji programına ilişkin çabalarda ele alındı. İran İslam Cumhuriyeti Milli Güvenlik Yüksek Konseyi Sekreteri İran ve Pakistan'ın bölge güvenliğinde etkili iki ülke olduğunu belirtti. İran Milli Güvenlik Yüksek Konseyi Sekreteri Ali Larijani pazartesi günü X sosyal medya hesabından Pakistan'a gerçekleşti ziyareti duyurarak İran ve Pakistan'ın bölgesel istikrar ve güvenlikte önemli ve etkili iki ülke olduğunu vurguladı. Larijani bölge ülkeleri arasındaki kardeşçe ilişkileri her zaman önem verdiklerini ifade etti. Larijani ayrıca İran halkının Siyonist rejim ve Amerika'nın İran'a karşı yürüttüğü 12 günlük savaş sırasında Pakistan halkının İran'ın yanında durduğunu asla unutmayacağını söyledi. Pakistan'a Taran Büyükelçisi İran'ın Ulusal Güvenlik Yüksek Konseyi Sekreteri Ali Larijani'nin Pakistan'a yapacağı ziyareti Tahran ile İslamabad arasında ilişkilerin güçlendirmesine hizmet edeceğini belirtti. Pakistan'ın Taran Büyükelçisi Muhammed Metzar Tipo yayınladığı mesajda Ali Larijani'nin pazartesi günü Pakistan'a gideceğini belirtti. Büyükelçi bu ziyareti iki ülkenin üst düzey yetkilileri arasında geniş kapsamlı temasların bir parçası olduğunu ve çeşitli alanlarda ilişkilerin güçlendirmesine katkı sağlayacağını ifade etti. Tipo ayrıca İran'ın Ulusal Güvenlik Yüksek Konseyi Sekreteri'nin ziyaretinin İran ve Pakistan arasındaki köklü ve tarihi ilişkilerin daha da sağlamlaştırılmasında önemli bir rol oynayacağını vurguladı. İran Milli Güvenlik Yüksek Konseyi Sekreteri Siyonist rejimin başbakanının bölgedeki maceracı tutumlarının bu rejimle kaçınılmaz bir karşılaşmayı gündeme getirdiğini ifade etti. Ali Larijani, Hizbullah komutanı Heysam Ali Tabatabai'nin Siyonist rejim tarafından şehit edilmesine tepki olarak X sosyal medya platformunda yaptığı paylaşımda bu olayın Hazreti Fatıma Zehra Salamullah Aleyha'nın müşahadet gecesini gerçekleştiğini ve onun yolunda mücadele eden bir mücahide arkadaşlarıyla birlikte şehit edildiğini belirtti. Larijani bu acı olay nedeniyle Hizbullah liderliğini ve mücahitlerini gaziyetini ileterek İsrail Başbakanı Benjamin Netanyahu'nun sürdürdüğü maceracı kırgıcılığın sahnedeşimle yüzleşmekten başka bir seçenek bırakmadığını vurguladı. İran Dışişleri Bakanlığı İsrail Reşim'in Beyrut'un Zahiya bölgesine düzenlediği hava saldırısını ve Lübnan direnişinin üst düzey komutanı Heysam Ali Tabatabai'nin suikastını açıkçası düşkes ihlali ve savaş suçuna nitelendirdiği saldırın failerinin uluslararası düzeyde yargılanmasını talep etti. Bakanlık tarafından yayınlanan açıklamada Siyonist rejime ait savaş uçaklarının Beyrut'un sivil yerleşim bölgelerine düzenlediği saldırının aralarında kadın ve çocuklarında bulunduğu onlarca sivilin şehit olmasına ve yaralanmasına yol açtığını belirterek bu saldırının ateşkesin ağır bir ihlali ve Lübnan'ın egemenliğine açık bir saldırı olduğu vurguladı. İran Dışişleri Bakanlığı Hizbullah'a ve şehit ailelerine başsağlığı dileyerek Amerika'nın İsrail'e verdiği desteğin bu saldırıların sürmesinde belirleyici rol oynadığını ifade etti. Açıklamada uluslararası toplum ve Birleşmiş Milletler'e Siyonist rejimin sürekli ihlallerine ve savaş kışkırtıcılığına karşı net ve kararlı bir tutum sergilemeye çağrısı sağlıklı olmuş. Hazreti Fatıma Zehra Salamullah Aleyha'nın şehadetinin dönümünde eş zamanlı olarak İran'ın başkenti Tahran'da kutsal savunma döneminin 100 meçhul şehit düzenlenen cenaze töreniyle uğurlandı. Tahran Üniversitesi ana kapısı önünde baronya töreni askeri ve sivil yetkililer, şehit aileleri ve çok sayıda halk katıldı. Şehitlerin hakkı aşıları dualar eşliğinde Miraç-ı Şühedaya kadar taşındı. Aynı gün ülke genelinde de benzer törenler düzenlendi. 35 eyalette toplam 300 meçhul şehidin naaşı, yüreklerin bu fedakarlığın anısı ile çarpan halkın omuzlarına taşındı. Hicri takvime göre 3 Cemalül Ahir 1437 İslam Peygamberi Hazreti Muhammed sallallahu aleyhi ve sellem'in ve Ehl-i Beyt'in ilk imamı Hazreti Ali İbni Ebu Talib'in eşi olan Hazreti Fatıma-i Zehra'nın şehadeti günü
նշեմիդի
հար Böylece İran'ın toplam madalya sayısı 33'e indi. Türkiye Cumhurbaşkanı Recep Tayyip Erdoğan, Siyonist işgalcilerin işlediği suçlara ilişkin resmi bir taşıyıcı yaptığı görüşmeye atıfta bulunarak, Filistin devleti kurulmadan bölgede barışın sağlanamayacağını vurguladı. Erdoğan, Siyonist rejimin Gazze'deki saldırılarına dair yaptığı açıklamada, Filistin halkının haklarının tanınmadığı bir ortamda kalıcı barışın mümkün olmadığını belirtti. Bunun Afrika'nın Filistin davasına verdiği koşulsuz desteği ise çok kıymetli olarak hatırlattı. Gazze'de 70 bin Filistinli'nin şehit olduğu soykırım sürecinde Güney Afrika'nın cesur bir duruş sergilediğini ifade eden Erdoğan, bu ülkenin uluslararası adalet divanında İsrail'e karşı açtığı soykırım kampanyasını takvimle karşıladığını ve bu tutumun sağlıklara ve bu tutumunu selamladığını söyledi. İşgal altındaki Filistin topraklarından faaliyet gösteren bir İsrail kuruluşu, Siyonist rejimin Ekim 2023'ten bu yana Filistinlilere yönelik sistematik katliam ve yerleşimci saldırılarını açıkça destekleyerek soykırımı yapmadığını bildirdi. Kuruluşun yayınladığı son raporuna göre İsrail rejimi Ekim 2023'ten bu yana Batı Şeria'da binden fazla Filistinli şehit etti. Yerleşimciler ise hiçbir hukuki takibe uğramadan her gün Filistinlilere saldırıyor. Ve Fas'ın Tetuan kentinde yüzlerce kişi bir araya gelerek Gazze şeridi ve Lübnan'daki sivillere yönelik askeri saldırıları tınadı ve Filistin, Lübnan ile Sudan halklarıyla dayanışma mesajı verdi. Göstericiler Siyonist rejimin Gazze ve Lübnan'a yönelik saldırılarını sert ifadelerle kınayarak İsrail'in soykırımcı saldırılarına derhal son verilmesini talep etti. Katılımcılar Sudan'daki insan ihtiyaçları dikkat çekerek bu ülkede sivillere yönelik yaygın şiddet olaylarını lanet etti. Kuruluşta tahtan İran İslam Cumhuriyeti ise öğrendiğini akşam haberlerde gördü. په حقیقت کې د آسیا ستونه خواهی چې د اروپا د کډوالۍ تګلاره اوس نور پر بشري اصولو او نړیوالو قوانینو نه بلکې پر امنیتي او سیاسي لیدلوري ولاړه ده. اروپا ته نړیوال کړکېچونو ته تاریخي مسؤلیت منلو پر ځای اروپا په ښار کې د مهاجرت قوانین سختوي چې ډېری کډوال د فقر نه امنی جګړو د اقلیم بدلون او د هغوی پر خوړو او کار اغېزو له امله مجبور شوي چې Almanya'nın yaklaşık bir asır sonra Etiyopya'ya 12 tarihi eseri iade etmesi ilk bakışta olumlu ve umut verici bir gelişme gibi görünebilir. Ancak bu olay Afrika'daki sömürgecilik tarihinin gerçek bağlamında değerlendirildiğinde çok daha derin bir anlam kazanıyor. Bugün Etiyopya'ya iade edilen bu eserler aslında hiçbir zaman bu topraklardan ayrılmamalıydı. Bu eserler eşit koşullarda gerçekleşen bir kültürel alışverişin sonucu değil. Güç dengesizlikleri, siyasi sultacılık ve sömürgeci yapılar altında Afrika kıtasından çıkarıldı. Bu yapılar yüzyıllar boyunca doğal kaynakları, insan gücünü, toprakları ve nihayetinde bu halkların kültürel hafızasını yağmaladı. Sömürgecilik döneminde yağma yalnızca altın, elmas ve ham maddelerle sınırlı kalmadı. Bu projenin en derin temalar katmanlarından biri kültürün çalınması, kimliğin yok edilmesi ve halkların tarihi sembollerinin gasp edilmesiydi. Heykeller, el yazmaları, kraliyet taşları, ritüel araçlar ve kutsal eserler Afrika şehirlerinden, tapınaklarından ve saraylarından alınarak Avrupa müzelerine taşındı ve kendilerini medeniyetin temsilcisi olarak tanımlayan vitrinlerde sergilendi. Oysa Avrupa'nın Kürtler iki Şam'ın büyük bir bölümü bu yağmalanmış mirasın üzerine inşa edildi. Bu koşullar altında ne kadar değerli olursa olsun birkaç dağınık eserin iadesi tarihsel adaletsizliğin derinliğini telafi edemez. Bugün asıl gündeme gelen sembolik bir jest değil, Kürtler tazminat kavramıdır. Bu kavram yalnızca birkaç tane objenin geri verilmesinden öte halkların kimliklerini, tarihlerini, kolektif hafızalarını ve geçmişlerinin bir dair bağımsız anlatılarını yeniden kazanma hakkını ifade eder. Kültürel tazminat sömürgeciliğin sadece tarihsel bir hata ya da geçmişin bir dönümü olmadığını, aksine yağma, aşağılanma ve kültürel silme üzerine kurulu bütünlüklü bir sistem olduğunu resmen kabul etmektedir.
Kurdistan'ı Hazret Fatimatu Zahra sallallahu alayha da ismat sembol au da panjun jari kausar ma da hagistargi da sabr ma na be au da hagela suna da ishq tarjuman خدا هغی پا مات شوی پهلو تاریخ زخم پری خود لامو سر ملگری شی چی دا حضرت زهرا سلام الله علیها دا هغی مظلومیت پا اڑا در سر خبری وکلو چی شهادتی دا هسته پا زرکی یو ابدی داغ پری خود پینزه نوی ورزی دا رحمت دا پیغمبر حضرت محمد مصطفی صلی اللہ علیه و علیه و سلم لرحلت و رستا تیر شوی یوازی و د مدینی اسمان بیا تور شو په داسې یوه ورځ د ځمکې له خلکو یوې میرمنې الوت وکړ او ځمکه یې د تل لپاره روښانه کړه یوه داسې میرمن چې نوم یې پاکوالی د قربانۍ مجسمه او د کمال لوړوالی تداعی کوي یعنی حضرت فاطمه الزهرا سلام الله علیها خوگو دوستانو نن ورد زرون غمجن دی ده هغی بزرگواری پا یاد غمجن دی چی خدای پاک کوثر بللی چی معنای ده نخط میدون کی نیکمرغی او خیر سرچینه ده قرآن کریم پا هر پانه که ده هغی نخط داری سوره کوثر ده حقیقت یوازی یو یواد سرگندونه ده زکا چی پا الهی آیاتونو که و مختلف و جایونو که ده بی ساری میرمن لور مقام سرگنده شیعه او سنی عالمان هر یو د دې عظمت یو برخه درک کړی ده ځینو ویلي دي چې د قرآن کریم په اووه شپېتو سورتونو کې دېرش آیتونه ځینې شپېته او ځینې نور یو سل او پنځه دېرش آیتونه د هغې بزرګوارۍ په اړه دي
قدرمنو اوریدونکو لوی عارف آیت الله حسنزاده امولی د قرآن مجید د قدر د مبارکې سورې په تفسیر کې لیکلي دي چې فاطمه د لیلۃ القدر حقیقت دی لکه څنګه چې حضرت امام جعفر صادق علیه السلام وفرمایل هغه څوک چې په رښتیا فاطمه پیژني هغه د قدر شپه درک کړې ده فاطمه د نور صورت تفسیر هم ده د نور د مبارکې سورې په اته دېرشم او پنځه دېرشم آیتونو کې یو نور بیان شوی چې افقونه یې روحانه کوي. الله نور السماوات والارض، الله د اسمانونو او مځکې رڼا ده. مفسرین ویلي دي چې د دې ځلیدونکې رڼا مثال فاطمه الزهرا ده، هغه څراغ چې رڼا به یې تر قیامت پورې نه مړ کیږي. د علي او فاطمې په کور کې د امامت رڼا روښانه شوه. ام هغه کور چې خدای پاک اجازه ورکړه چې پکې د هغه یاد راپورته شي. د اهل سنت عالم ابن مغازلی هم روایت کړی چې هغه دوری ستوری د معنا په اسمان کې هغه ځلیدونکی ستوری یعنی فاطمه الزهرا ده. هغه د لارښوونې مشعل د هغه رڼا چې په دوامداره توګه له کوثر تر قدر پورې لمځکې تر عرشه پورې همیشه ځلیږي.
دوستانو کله چې هغه بزرګوار حجاب اغوسته او د مدینې په کوڅو کې ګرځېده نو ښار به یو بل رنګ اخیسته. مدینې به د پاکوالي او نجابت په بوی کې ډوبېدله. خو هغه میرمنه وه چې سترګو به یې د پیغمبر اکرم حضرت محمد مصطفی صلی الله علیه و آله وسلم له مبارک زړه غمونه لرې کول او د خداوند متعال د پاک رسول صلی الله علیه و آله و سلم په خپل مخبي مسکار واستله. د خدای پیغمبر حضرت محمد مصطفی صلی الله علیه و آله و سلم راتلونکی لید او په هده چې دا خپل ګل به زر د منی موسم تجربه کړی. یو ورځ د خلکو په منځ کې راغی، د خپلې فاطمه بیبي لاس یې ونیو او وی فرمایل: ای خلکو، دا زما لور ده. فاطمه زما د بدن یوه برخه، یوه ټوټه او زما په ځان کې روح ده. چا چې هغې ته ازار ورساوه هغه ما ته ازار ورساوه، او چا چې ما ته ازار ورساوه هغه خدای ته ازار ورساوه. په یو بل حدیث کې پیغمبر اکرم حضرت محمد مصطفی صلی الله علیه و آله و سلم و فرمایل: ای علی، دا زما لور ده. چا چې د هغې درناوی وکړ هغه زما عزت وکړ، او چا چې د هغې سپکاوی وکړ هغه زما سپکاوی کړی دی. د پلار او لور ترمنځ څه ډول اړیکه وه؟ هر کله چې پیغمبر اکرم حضرت محمد مصطفی صلی الله علیه و آله و سلم د حضرت فاطمه الزهرا سلام الله علیها د قدمونو غږ اورید نو هغه به پورته کېده. د هغې د سلام کولو لپاره به لاړ، هغه به یې په غېږ کې ونیولا او ویل به یې: زله فاطمه د جنت بوی احساسوم. خو څه پېښ شول چې دا ټولې لارښوونې، دا ټولې آسماني لارښوونې دومره زر هیرې شوې؟ څه پېښ شول چې د پیغمبر لور هغه څوک چې شتوني مدینه ژوندی کړه د خپل کور د تړلې دروازې مخې ته مظلومه ودرېده؟ هو، د قدرت غوښتنې، دنیا دارې او د شیطانانو وسوسې سترګې پټې کړې، او تاریخ د یو داسې جنایت شاهد و چې هیڅکله هم نه دی هېر شوی.
فاطمه زهرا سلام الله علیها د پیغمبر اکرم حضرت محمد مصطفی صلی الله علیه و آله و سلم لور یوازې یو جلی نه و. هغه د خپل پلار لپاره ښوونکې، سلاکار او ملاتړې وه. د حضرت بی بی خدیجه کبرا سلام الله علیها له رحلت وروسته کله چې سختیو پر پیغمبر صلی الله علیه و آله و سلم سیوری وړولې وو، جبرائیل امین یو پیغام راوړ او ویې ویل: خدای تاسو ته سلام لېږي. او ویلې دي: فاطمه د پلرونو مور ده، ام ابیها، یعنی د خپل پلار مور. دغه مقام معلومه خو ده چې زهرا سلام الله علیها د خپل مور زای د روحاني او احساساتي ملاتړ په مقام کې ونیو او د رسول الله مبارک خوندی زای و. بیا له حضرت امام علی علیه السلام سره د هغه وعده، هغه وعده چې په آسمانونو کې ترسره شو او د دوو سپېڅلو نورونو د اتحاد سمبول و. د دوی له آسماني مقام سره سره د زهرا او علی علیهم السلام ژوند ساده و، یو کوچنی کور، یو ساده کور او د خدای رضا د ترلاسه کولو لپاره دوامداره هڅه. دا ساده ژوند په داسې نړۍ کې چې هر څوک د عیش عشرت په لټه کې و، په خپل ځان کې یو لوی درس دی. او د دې پاک پیوند سمره سلور بچیان، امام حسن علیه السلام، امام حسین علیه السلام، ام کلثوم او زینب سلام الله علیها، او پنځم محسن چی د سوزیدل دروازه ترشا سقط شد. ده حضرت بی بی فاطمه زهرا سلام الله علیها د مور رول له فیزیکی زدکړې څخه ور اخوا، هغې خپلو بچیانو ته له ماشومتوب څخه د قربانۍ زړورتیا او د عدالت سره د مینې کلتور ښوونه کوله. هغې هغوی ته د قرآن کریم او د هغه د تفسیر په اړه وویل او د هغې د آرام او ښکلي چلند سره هغه د خپلو ماشومانو د روزنې لپاره غوره عملي نمونه وه. د حضرت بی بی فاطمه زهرا سلام الله علیها تر ټولو لوی علمي او دفاعي میراث د فلکیه مشهوره خطبه ده، هغه خطبه چې د هغې د پلار له رحلته وروسته یعنی د پیغمبر اکرم صلی الله علیه و آله و سلم په جماعت کې د هغې د خاوند د مؤمنانو د امیر علی علیه السلام د حق او د هغې د خپل حق په دفاع کې ورکړل شو. دا وینا یوازې د ځمکې دفاع نه وه، دا د امامت او ولایت د مقام دفاع وه. د فدکیه خطبه د عقیدې، د اصولو، د نبوت، د فلسفې او د قرآن مجید د تفسیر لنډیز دی. په دې مینا کې حضرت بی بی فاطمه زهرا سلام الله علیها په ښکلي ډول په ګوته کوي چې اهل بیت علیهم السلام د نجات او ژغورنې کښتۍ دي او د هغوی پیروي د خوښۍ کور ته د رسېدو لاره ده. دا خطبه د ملت لپاره د ویښتیا او بیدارۍ غږ و چې د اهل بیتو رښتینی مقام هیر نه کړي، خو بیا هم ځینو هیر کړ او خپل واک یې شیطان ته ورکړ.
ایام شهادت دوریانی اهل بیت فاطمه زهرا سلام الله علیها سخنگوی طاهره کیم روزا، ایام شهادت بزرگوار امیرالمومنین زینب با دل شکسته با سینه پر از غم با عزیزه خود بدا میکند.
رسید بالا سر فاطمه ای دختر رسول خدا، مادر حسن، مادر حسین، مادر زینب، معلوم جا جواب نیومد چه شباب نشد و من علی
ودیعه گرانبهای پیغمبر رو به اون برمیگردم. دل امیرالمومنین پر از غم است، اما اراده او، همت او مطلقا کاستی نگرفته است. این درس برای من و شما. گاهی دل از غم مالامال می شود. هست از این قبیل قضایا در زندگی انسان، چه زندگی فردی چه زندگی اجتماعی، اما عزم و اراده باید راسخ بماند و آن باید محکم برداشته بشود. غمهایی هست که کوه‌ها رو می‌شکند، انسان مؤمن رو نمی‌تواند بشکند. آن باید
یو ځل بیا د تصدیق وایو او تاسو هم په نیومن خوښ
کړئ. دا بیان دی چې اونو می فهمم کې سبحان دی د لوی فاطمه او یمن دای په نامه د تهران رادیو د پښتو خبرونه د هر کله راشه ګلبن عزتمن اوریدونکو سلامونه او نیکی هیلی ومنی هیله ده چې روغ رمټ پیاست او په نننی هر کله راشه پروګرام کې زه فاطمه سره د خپل محترم همکار
امان الله زمانی
سره ستاسو په خدمت کې حاضر شوم. عزیزانو په دغه کلراشه پروګرام کې په لومړي سر کې د حضرت بی بی فاطمه زهرا سلام الله علیها د شهادت په اړه تاسو ته تسلیت وړاندې کوو. هیله ده چې د دې پروګرام تر پای پورې زموږ سره ملګرتیا وکړئ.
ډیره مننه غلی فاطمه زهم تاسو او ټولو ګرانو اوریدونکو مینوالو ته د زړه له کومې سلامونه وایم او همدارنګه د همدې مناسبت په تړاو ټولو ګران اوریدونکو او تاسو ته هم تسلیت وایم او هیله کوم چې زموږ ټول قدرمن او خواږه ملګري به انشاءالله د سلامتیا په جامو کې پټ او د خپل هر کله راشه د ګلبن خوندورو څپو ته ناست وي او د خپلو خوږو ملګرو مینهناکو خبرو ته به غوږ نیسي. نو غلی فاطمې په هر کله راشه پروګرام کې د نویو ګلانو د شاملېدو لپاره د واټس اپ د ګروپ شمیره هم ګران اوریدونکو ته وړاندې کوو په دې هیله چې له خپلو نورو ملګرو او همدارنګه خپلوانو دوستانو سره هم شریک کړي. نو دغه شمیره دې ځان سره یادداشت کړي. شمیره ده 00991 شپږ شپږ څلور پنځه شپږ شپږ درې. همدارنګه پښتو نحنوی اتیاهو ډاټ کام زموږ د ایمیل یا برېښنالیک ادرس دی او تاسو په دغه برېښنالیک کې خپلې لیکنې او همدارنګه غږیز پیغامونه هم موږ ته رالېږلی شئ. او farstoday.ir/space او همدارنګا iranradio.ir/space زموږ ویب سایټونه دي چې تاسو پکې بیلابل خبرونه، سیاسي تفسیرې، مرکه همدارنګا ادبي، کلتوري او دینی مطالب لوستلای او اوریدلای او همدارنګا کتلای شئ. نو هغه فاطمی کیسه خو خوې دلته به یو لاندې شاندمه وکړو او بیا به راوګرځو د ګرانو او دونکو را رسیدلو لیکو.
جيش الاحتلال الإسرائيلي من